সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, ভগবানের সমস্ত লীলা কথা পরীক্ষিত মহারাজ, তিনি অভিশপ্ত হয়েছিলেন যে সপ্ত দিবসের অন্তে তার তক্ষকের করাল দংশনে মৃত্যু হবে। তাই পরীক্ষিত মহারাজ এই খবর যখন পেলেন, তাই তিনি তার রাজ্য পরিবার সব ত্যাগ করে তিনি মুনি ঋষিদের কাছে গমন করেছিলেন। গঙ্গার ধারে পবিত্র স্থানে তিনি জানতে চেয়েছিলেন যে অন্তিম করণীয় কি আছে, অন্তিমে কি করণীয়। সবাইয়ের মৃত্যু হবে, এটা সবাই মনে করেন, বিশ্বাস করেন মৃত্যু হবে? কি প্রমাণ আছে যে মৃত্যু হবে? কি প্রমাণ আছে আমাদের মৃত্যু হবে? আমরা অনেককে দেখছি মৃত্যুবরণ করছে, দেহের মৃত্যু হয়েছে, আর কি প্রমাণ আছে? নিজের ক্ষেত্রে কি প্রমাণ আছে? আমাদের নিজের ছোট দেহটা মৃত হয়েছে, হ্যাঁ কি না? তার এরকম কৌমারং যৌবনং জরা, এই দেহটা বারবার অন্তর হয়ে যাচ্ছে, ছোট শরীর থেকে বড় শরীর হয়ে যাচ্ছে। তো এটা একদিন সমাপ্ত হয়ে যাবে। তো সেজন্য বুদ্ধিমান মানুষের প্রশ্ন করা উচিত যে আমার অন্তে কি করা উচিত। মৃত্যু তো অবধারিত, অনেকে হয়তো মরতে চায় না, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে যে আমি অনেক উপায় অবলম্বন করেও মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। কোন বৈজ্ঞানিক পর্যন্ত নয়, বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করছে, অনেক বৈজ্ঞানিক ছাত্ররা তারা ভগবানকে মানতে চায় না, সেই সব ছাত্ররা বুঝতে পারে না যে বৈজ্ঞানিকদেরও একদিন মৃত্যু হবে অবধারিতভাবে। আর আমাদের ছোট থেকে এইভাবে কৌমারং যৌবনং জরা আমাদের হচ্ছে। এই জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি যিনি সৃষ্টিকর্তা তিনি জানিয়েছেন। তাই এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে গেলে কি করণীয়, তো সেজন্য পরীক্ষিত মহারাজ রাজা হিসাবে, বিশ্বের রাজা, তাই তিনি জানতে চাইলেন যে আমার অন্তে কি করা উচিত। তাই সুখদেব গোস্বামী তাকে অভয় দিলেন, তসমাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচতাম অভয়ম। মৃত্যুকে তোমার কোনো ভয় নেই, কেন না? আত্মার আত্মা পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রুতব্য কীর্তিতব্য স্মর্তব্য, যদি শ্রবণ করে থাকো তাহলে তুমি কীর্তন করতে পারবে, কীর্তন হলে শ্রবণ হবে আর মনে স্মরণও হবে। তাই ভক্তির অঙ্গগুলি যাজন মাধ্যমে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারি। তো ভগবানের সাথে সম্বন্ধ জীবের নিত্য সম্বন্ধ, তাই জীবের কর্তব্য ভগবানের সেবা করা। তাই শ্রবণের মাধ্যমে আমরা সূচনা করতে পারি, এই জন্যই ভক্ত সঙ্গ আয়োজন করা হয়। তো সেই ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রুতিগত হলে তাহলে আমরা পবিত্র হতে পারি। এবং ভগবানের কথা স্মরণ করতে পারি, কীর্তন করতে পারি। তো স্মরণের মাধ্যমে মৃত্যুকালে আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি তো সেটার জন্য অভ্যাস, এই জন্য অভ্যাস করা হচ্ছে। তো এই অভ্যাসের মাধ্যমে ভক্ত সে যে কোনো পরিস্থিতিতেও ভগবানের স্মরণ করতে পারে, সেজন্য ভক্তরা ভয় পায় না মৃত্যুকে। তো সেজন্য ভগবানের কথা শ্রবণ কীর্তন আমাদের প্রয়োজন রয়েছে। এজন্য ভগবান আসেন, তিনি বিবিধ লীলাবিলাস করেন। তিনি কেন আসেন বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে, খুব সুন্দর কথা। ভাগবতে বলা হচ্ছে, সরি পদ্মপুরাণে খুব সুন্দর কথা বলা আছে, মদ ভক্তানাং বিনোদার্থং করোমি বিবিধ ক্রিয়া। পদ্মপুরাণে একটা কথা বলা আছে যে মদ ভক্তানাং কি করবেন, বিনোদার্থং আনন্দ দেওয়ার জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান করোমি বিবিধ ক্রিয়া। তাই ভগবান বিবিধ কার্যকলাপ সম্পাদন করেন, এই জগতে তিনি অবতরণ করেন এই কারণে। অসুরদের বধ করা, ধর্ম সংস্থাপন করা, এটা ভগবানের কাজ নয়, স্বয়ং ভগবানের কাজ নয়। ভগবান তার কোনো ভক্তের দ্বারা এই ধর্ম সংস্থাপন, অসুরদের বধ এগুলি তিনি করতে পারেন, তার অন্য অবতারে তিনি করতে পারেন, কিন্তু স্বয়ং ভগবান এতচাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান আছেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর কৃষ্ণ, নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ, দ্বিভুজ মুরলীধর তিনি সর্বদা নিত্য নট নব নটবর, নিত্য বেণুধর, এবং তিনি সর্বদা নিত্য পিতবাস পরিহিত, আর সর্বদা তিনি গীতা ভাগবতের জ্ঞান প্রদান করেন এবং আনন্দ দান করেন। সেজন্য ভক্তকে আনন্দ দিতে তিনি আসেন, ধর্ম সংস্থাপন তার ভক্তরাও করতে পারে। তো সেজন্য স্বয়ং ভগবান আসেন তার ভক্তদের আনন্দ দিতে। কিভাবে আনন্দ দেন, সেজন্য ভাগবতে দশম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, 33:36 অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহমাশ্রিত। আমি আমার ভক্তকে অনুগ্রহ করার জন্য এই মনুষ্য আকারে এখানে আমি আবির্ভূত হই, মনুষ্য দেহমাশ্রিতম। সেজন্য বলছেন মানুষম দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরও ভবেত। এমনভাবে আমি লীলাবিলাস করি যা শ্রবণের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ভক্ত আমার সেবার প্রতি আকৃষ্ট হয়, আর এইভাবে সে আমার কথা চিন্তা করে, শ্রবণ করে, স্মরণ করে, আর মৃত্যু সময় আমার কথা চিন্তা করার ফলে সে আমার কাছে ফিরে আসতে পারে। তো কয়জন চান ভগবানের কাছে ফিরে যেতে, কেন, কি জন্য ফিরে যাবেন? হ্যাঁ, এই দুঃখময় জগৎ বারবার জন্ম মৃত্যু চক্র, দুঃখময় জগতে কি আছে, জন্ম মৃত্যু চক্র রয়েছে, বারবার জন্ম বারবার মৃত্যু, আর ব্যাধি বার্ধক্য, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এটাই গীতায় কৃষ্ণ তিনি বলছেন দুঃখ দুষানু দর্শন, এর থেকে দুঃখ এই জগতে আর কিছু নেই। এই জগতে কখনো আমরা সুখ আলোয় করতে পারি না, সুন্দর স্ত্রী, কালারিং টিভি, ভালো গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা, এর দ্বারা আমরা সুখালয় করতে পারি না। কেন না, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, এখানে বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে। তাই যারা ভক্ত, ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে, ভগবানের বিবিধ লীলা শ্রবণ কীর্তনের মাধ্যমে সে ভগবানের প্রতি আকৃষ্ট হয় এবং তার সেবাতে নিযুক্ত হয়ে যায়। যেমন আমরা দেখি আমেরিকা, আফ্রিকা ইত্যাদি বহু দেশ, সেইসব ছেলেমেয়েরা তারা জানত না এই কৃষ্ণ নাম, ভগবান তার বিভিন্ন লীলা, এসব কিছু তারা জানত না। কিন্তু শ্রীল প্রভুপাদ, তিনি শুদ্ধ ভক্ত, মহন্ত স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরঘ। তো প্রভুপাদ হচ্ছেন একজন মহান আচার্য, সাধু। তিনি নিজের ইন্দ্রিয়তৃপ্তির জন্য সমগ্র বিশ্বে পরিভ্রমণ করলেন না, তিনি সমগ্র বিশ্ববাসীকে কৃষ্ণ ভক্তি দান করার জন্য, এটা মহন্তের স্বভাব, তাদেরকে রক্ষা করার জন্য। কিসে থেকে? বারবার জন্ম মৃত্যু চক্র থেকে। মায়া পিসাচির কুলে ঘুমিয়ে পড়েছে আর বিষয় সজ্জায় ঘুমিয়ে আছে, তাকে জাগানোর জন্য, ওঠানোর জন্য, সেজন্য তার ভক্তদের ভগবান পাঠিয়ে দেন। ভক্তরাই কেবল বিষয় সজ্জা এবং মায়া পিসাচির কুল থেকে আমাদের জাগাতে পারে আর উঠাতে পারে। এই জন্য উপনিষদ বলা আছে, উতিষ্ঠত জাগ্রত পাপ্য বরান নিবুধত। যে বরান মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বস্তু লাভ করতে গেলে আমাদের জাগতে হবে, উঠতে হবে। এই জগতে কোনো শ্রেষ্ঠ বস্তু নেই, এই জগতে সব কিছু আছে দুঃখের বস্তু। আমরা যেটাকে শ্রেষ্ঠ বলে গ্রহণ করছি, ইন্দ্রিয় ভোগ্য বস্তু শ্রেষ্ঠ বলে ভাবছি, কিন্তু এটা শ্রেষ্ঠ নয়, এটা দুঃখের। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কুণ্ডয়া নয় চুলকানি সদৃশ। চুলকানি শ্রেষ্ঠ মানে আনন্দ হচ্ছে বলে মনে করছে এটাই শ্রেষ্ঠ, চুলকানোটাই শ্রেষ্ঠ, কেন আনন্দ পাচ্ছি, কিন্তু পরিণাম দুঃখ। তাই জড় জগতে সব কিছু দুঃখ, এখানে যেটাই আমরা আনন্দ ভাবছি এখানে কোনোটা কিছু নেই, সব চিন্ময় জগতে রয়েছে, এখানে তার প্রতিফলন। তো সেজন্য কৃষ্ণ হচ্ছে আনন্দ, শ্রেষ্ঠ। তাই সেই মায়া পিসাচির এবং বিষয় সজ্জায় ঘুমিয়ে থাকার ফলে আমরা বুঝতে পারি না। মায়া পিসাচি মানে, যাকে মায়া পিসাচি পাবে কি হবে? পিসাচি মানে ভূত, কাউকে যদি ভূত পায় সে তার কন্ডিশনটা নর্মাল নয়, অ্যাব নর্মাল কন্ডিশন। যাকে ভূত পাবে সে নর্মাল কন্ডিশনে থাকে? আমরা একটা জায়গায় গিয়েছি, এই নদিয়া জেলা বগুলা, বগুলার নাম শুনেছেন? বগুলাতে গিয়েছি, তো ওখানে সন্ধ্যাবেলা যাচ্ছি, হঠাৎ করে অনেক লোক চেঁচামেচি করতে করতে একটা বাড়িতে যাচ্ছে। কেন যাচ্ছেন? না, ওখানে একটা মেয়েকে ভূত লেগেছে, সে বহুদিন থেকে আবুল তাবুল বলছে, গালাগালি করছে, আর তার শরীর থেকে জ্বর যাচ্ছে না, ঔষধ যত ডাক্তারের ঔষধ খেয়েছে তাও কিছু ছাড়ছে না। তখন একদিন বুঝা গেল তাকে ভূত লেগেছে। তাকে যখন জিজ্ঞাসা করেছে উঝা, এক উঝা এসছে, তোর নাম কি? বলছে আমার নাম অশোক। কিন্তু সে মেয়েটা ছিল, তার নাম ছিল সঙ্গীতা, কিন্তু সে বলছে আমার নাম অশোক। তো এটাই ভূত, অ্যাবনর্মাল। সে নর্মাল কন্ডিশনে কি বলতো? সঙ্গীতা বলতো। যেহেতু সে নর্মাল কন্ডিশনে নেই, রোগ রয়েছে, ভূত পেয়েছে, পিসাচি গ্রাস করেছে, যার ফলে সে বলছে কি, অশোক নাম বলছে, ছেলের নাম বলছে মেয়ে হয়ে। তো এটাকে বলে পিসাচি। পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মতি মানে বুদ্ধিটা নাশ হয়ে যায়, সে নিজের কথা বলতে পারে না। পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। তো তাই আমরা মায়া পিসাচির কুলে ওই রকম ভাবে আমরা বলছি যে আমরা এই দেহ নই, কিন্তু আমরা দেহের পরিচয় দিয়ে লোকদের ভাওতা দিচ্ছি, প্রতারণা করছি। তো সেজন্য এই দেহের মৃত্যু হবে, তাই পরীক্ষিত মহারাজ আমাদের জন্য ভগবান একটি বিশেষ কিছু পরীক্ষিত মহারাজের দ্বারা এই দুর্লভ মনুষ্য জীবনকে সংশোধন করতে তার মাধ্যমে আমাদের শিখালেন। প্রশ্ন করতে আমরা জানি না যে মৃত্যুর পরে বা এই মৃত্যুসজ্জায় আমি সাইত আমার অন্তিমে কি করণীয় আমরা কিছু জানি না। আমরা সবাই ভাবি অন্তিম যাত্রায় যাচ্ছি, একটু মেয়ে নাতিপুতি পন্নাতির বিয়েটা দেখিয়ে এগুলা দেখতে চাই, এগুলা আমার সামনে করো, অন্তিম যাত্রা এরকম বলে। অনেক লোক দেখা যায় তাদের নিজের অভিলাষ এরকম, মৃত্যুসজ্জায় সাহিত্য থাকে, এরকম তমগুণ আচ্ছন্ন ব্যক্তিরাই কেবল ভাবে যে ও এখন আমার অন্তিম, ডাক্তার বলে দিয়েছে, তো আমি দেখতে চাই আমার নাতিপুতিরা ঠিক থাকে, আর একটু বাড়িঘর যেন বাড়ানো হয়ে যায়। সে তার কয়েকদিন, ডাক্তার বলেছে তোমার আর এক সপ্তাহ বাকি মাত্র, তাও সে দেখতে চায়, নাতিপুতি বিবাহ দেখতে চায়, পন্নাতি দেখতে চায়, বাড়িঘর আরও নাতিপুতিরা থাকবে সেগুলি দেখতে চায়। এই অভিলাষ এটা মানুষ এর কর্তব্য নয়, যেহেতু এই নাতিপুতির প্রতি আসক্তি তাই জন্য মৃত্যুকালেও সেইটাই স্বপ্নে আসে, সেটাই দেখা দেয়, সেটাই বলতে থাকে। কিন্তু পরীক্ষিত মহারাজের মাধ্যমে ভগবান দেখালেন সর্প তক্ষক সর্পের দ্বারা দংশিত হবেন, মৃত্যু হবে, কিন্তু তিনি জানতে চাইলেন আমি এই মৃত্যু সময় কিভাবে বরণ করব। তো সেটা কেবল সাধুরা বলতে পারে, ভগবানের ভক্ত বলতে পারে, এমনি রাজনৈতিক নেতারা বলতে পারে না, বৈজ্ঞানিকরা বলতে পারবে না, আমার পিতামাতা বলতে পারবে না। প্রকৃত ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত কেবল বলতে পারেন যে এই মনুষ্য জীবনে অন্তিমে কি করণীয়। এই জন্য প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি জানাচ্ছেন তার শিষ্যদের যে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। যেমন আমরা পড়াশোনা করি, পরীক্ষায় তার বোঝা যায় যে আমি পড়াশোনা করেছি কিনা। সেজন্য এই মনুষ্য জীবনে আমরা অন্তিমে কি চিন্তা করব সেটাই আমাদের বিচার্য বিষয়। তো সেজন্যই ভগবান তিনি এখানে এসেছেন বহুবিধ লীলা বিলাস করতে। এই জন্য পরীক্ষিত মহারাজ জিজ্ঞাস করছেন, মহারাজ পরীক্ষিত বলেছেন, সবাই বলুন হে প্রভু, সুখদেব গোস্বামীর কাছে বলছেন আর কি, হে শিল সুখদেব গোস্বামী, ভগবান তাঁর বিভিন্ন অবতারে যে সমস্ত লীলা প্রদর্শন করেছেন, সবাই জোরে জোরে বলুন, তা অবশ্যই কর্ণেন্দ্রিয় এবং মনের তৃপ্তিদায়ক। এই সমস্ত লীলাবিলাসের কথা শ্রবণ করার ফলেই কেবল মনের সমস্ত কলুষ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। তা আমাদের মনের কলুষটা কি? এত পর্যন্ত আমরা শুনলাম এই নাতিপুতি দেখব, ঘর বাড়ি বানাব, শুধু কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য, এ হচ্ছে আমাদের কলুষ। কাম মানে ইন্দ্রিয়ের ইচ্ছাপূর্তি, এটা হচ্ছে আমাদের জীবনে অভদ্র কলুষতা। তো সেজন্য ধৌনতি সমলম কৃষ্ণ, সমস্ত মহিলা দূরীভূত হয়ে যাবে, এখানে সেটাই বলছেন। কিভাবে না, যদি আমরা কর্ণরন্ধ্র দিয়ে ভগবানের কথা শ্রবণ করি, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন স্বানম ভাব সরুরহম ধৌনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। তাই ভগবানের কথা আছে ভক্তি, ভগবানের কথা শোনা, সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি বলতে আর অন্য কিছু না। তো এই ভগবানের সাথে সম্বন্ধযুক্ত হলে ইন্দ্রিয়গুলি, তাই সেটা হবে ভক্তিযোগ। ভগবানের সেবাতে সব ইন্দ্রিয়গুলি যখন যুক্ত করে দিবে, কান কিছু শুনে, সে রাজনৈতিক কথা শুনে, সিনেমাটিস্টদের কথা শুনে, ছেলে মেয়েদের কথা শুনে, কিন্তু সেটা ভক্তি নয়, সেটা কাম। কাম অন্ধতম, আর সেটা নরকে নিয়ে যাবে, নিচে নিয়ে যাবে এইসব আসক্তি। কিন্তু এই কথা শোনা ভগবানের, তো সেটা ভক্তি। যার ফলে কি হবে না, সমস্ত দুষ্ট বাসনা চলে যাবে। সেই জন্য এখানে বলছেন সমস্ত কলুষ তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যাবে। তাই ভগবানের কথা আছে, শ্রবণ আছে, ভক্তি। তাই আমাদের দৈনিক ভগবানের কথা শোনা উচিত। প্রভুপাদ বলেছেন সমস্ত ভক্তি অঙ্গের মধ্যে এই শ্রবণ হচ্ছে ভগবানের কথা, শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর যদি আমরা শ্রবণ ঠিকভাবে করব, তাহলে কীর্তন করতে পারব, আর শ্রবণ করলে আমরা স্মরণ করতে পারব। তাই মনে স্মরণ হওয়া দরকার ভগবানের কথা। মনের স্মরণ প্রাণ, মনের স্মরণ হচ্ছে প্রাণ। আমাদের মনে যদি কিছু স্মরণ না হয়, তাহলে প্রাণ নেই জানতে হবে, তাকে কি বলা হবে, মৃত শরীর বলা হবে। মৃত শরীরকে কে খাওয়া দাওয়া করবে, ফেলে দিলে কুকুর শিয়াল টানাটানি করবে। ঠিক সেই রকম কোন মানুষ যদি ভগবানের কথা স্মরণ না করতে পারে, তাহলে কাম ক্রোধ আদি কুকুর শিয়ালের মতো তাকে টানাটানি করবে। কাম ক্রোধ রূপক কুকুর শিয়াল তাকে টানাটানি করবে। তো সেজন্য আমাদের মনেরও স্মরণ প্রাণ হতে হবে মধুর মধুর ধাম। ধাম মানে আশ্রয়। এই জগতে কে আশ্রয়দাতা, পিতামাতা, রাজনৈতিক নেতা? ভগবান হচ্ছেন একমাত্র আশ্রয়দাতা। এই জন্য দেখুন কত সুন্দর মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যেগুলো আমাদের প্রয়োজন এসব দিয়ে রেখে দিয়েছেন। আমরা ভাবি হয়তো রাজনৈতিক নেতারা আশ্রয়দাতা, পিতামাতা আশ্রয়দাতা, স্বামী আশ্রয়দাতা, স্ত্রী আশ্রয়দাতা, ছেলে মেয়ে আশ্রয়দাতা। এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু দিতে পারবে এই সব ব্যক্তিরা? দিতে পারবে না। সেজন্য এইগুলি যার তিনি দিতে পারবেন। অতএব আমার নয়, তাহলে আমি কি করে আশ্রয় দিতে পারি? তাই আমরা অজ্ঞানতায় অন্ধকারে রয়েছি, আর লোকেদের ভাওতা দিচ্ছি আমি আশ্রয় দিব তোমাকে, এটা মিথ্যা প্রচার করছি, ভাওতা প্রচার দিচ্ছি। রাজনৈতিক দল থেকে শুরু করে, পিতামাতা থেকে শুরু করে, বৈজ্ঞানিক থেকে শুরু করে, সবাই আমাদের ভাওতা দিচ্ছে, প্রতারণা করছে। বৈজ্ঞানিকরা অনেক সুন্দর সুন্দর ইন্দ্রিয়ভোগ্য বস্তু তৈরি করেছে, কিন্তু এগুলি আমাদের আরো নিচে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভক্তরা কি করে, ওই সব বস্তুকে ভগবানের সেবায় লাগিয়ে দেয়, তখন ওটা হয়ে যায় চিন্ময়। প্রভাত বলছেন এই মাইক্রোফোন এটা জড়। সিনেমা আর্টিস্ট গান করে, লোকেদের প্রতারণা করে, রাজনৈতিক নেতারা এটার কথা বলে, প্রতারণা করে, কিন্তু এই মাইক্রোফোন, এই সাউন্ড ভাইব্রেশন, এখানে যখন কৃষ্ণের কথা আলোচনা হবে, এটা চিন্ময়। আত্মা চিন্ময়, দেহটা জড়। তো আমাদের সিনেমা আর্টিস্ট, বৈজ্ঞানিক, রাজনৈতিক নেতারা কানের সুরসুরি দিবে এইসব মাইক্রোফোন দ্বারা, এই জগতে দেহের সুখ দিবে, কিন্তু এই জগতে আবার বারবার চক্রে ঘুরতে হবে। কিন্তু যখন শুদ্ধ ভক্তরা এই মাইক্রোফোন দিয়ে ভগবানের কথা বলবে, এটা চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। আত্মা চিন্ময়, নিত্য, ভগবান নিত্য, তার অংশ, তাই তার দিকে সে আগিয়ে যাবে, তখন এই মাইক্রোফোন লাভ হলো। এই জন্য ভক্তরা হচ্ছে কুকিল, আর অন্যরা সব হচ্ছে কাক। কাক কি করে, নোংরা খোঁজে সব জায়গায়, তাই অনেক জিনিস নিয়ে নোংরামি করে। আমরা সিনেমা দেখছি, নোংরা জিনিস দেখছি, কিন্তু ভক্তরাও সিনেমা দেখে, ভক্তরাও মোবাইল দেখছে, সেখানে কোথায় গুরুদেব কোন জায়গায় কি কথা বলছেন। এই জন্য ভক্তরা আছে বুদ্ধিমান। তো এইসব জিনিসকে উপযোগ ঘটানোটাই মনুষ্য জীবনে শিক্ষা লাভ করা উচিত। স্কুল কলেজ শিক্ষা দেয় না, হয়তো আমাদের মিনিস্টাররা কাউকে মোবাইল দিয়ে দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছে হয়তো, কিন্তু ছেলেমেয়েরা কি পড়াশোনা করছে? আরো নষ্ট হয়ে গেছে। তো সেজন্য কিভাবে ব্যবহার করতে হবে জানে না, আমরা কাক হয়ে যাচ্ছি, কাক নোংরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু ভক্তরা কোকিল প্রেমাম্র মুকুল তারা খোঁজ করে। তো সেই একই জিনিস এই জগতে আছে, সেটাকে সদ্ব্যবহার করতে ভক্তরা জানে। তো সেজন্য শ্রীমদ ভাগবত সেই শিক্ষা প্রদান করে। সেজন্য ভগবান তার ভক্তদের দ্বারা বিভিন্ন লীলা করে আমাদেরকে কৃপা করেন। তাই আমরা যখন ভগবানের কথা শ্রবণ কীর্তন করব, তখন সমস্ত মহিলা কাম ক্রোধ নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির যে বাসনা বারবার নিচে নিয়ে যাচ্ছে অন্ধকার দিকে, সেটা থেকে আমরা মুক্ত হতে পারব। তৎক্ষণাৎ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তৎক্ষণাৎ সে আনন্দ লাভ করবে। অজামিল, অজামিল কত পাপ করেছিল, হ্যাঁ কি না? অজামিল ব্রাহ্মণ ছিল কিন্তু বেশ্যা সঙ্গ হয়ে গেল, ব্রাহ্মণ হয়েও গিয়ে বেশ্যা সঙ্গ করল। এই জন্য আমাদের দৃষ্টি কোন দিকে রাখতে হবে। অজামিল সে জঙ্গলে গিয়ে দেখছে এক শূদ্র শূদ্রাণী আলিঙ্গিতা অবস্থায় হাসাহাসি করছে, আর এ গিয়েছিল ঠাকুর পূজার সমস্ত উপকরণ সংগ্রহ করতে, ফুল ফল কুশঘাস, কিন্তু ওই জঙ্গলে নিভৃত স্থানে শূদ্র শূদ্রাণী আলিঙ্গিতা অবস্থায় হাসাহাসি করছে। তখন ওই দৃষ্টি যখন ওই দিকে চলে গেল, ব্যাস মনে এটা গেঁথে গেল। এই জন্য মনে কি গাঁথাতে হবে, তো সেটাই আমাদের অভ্যাস করতে হবে। তো যেন অসৎসঙ্গ হলে, একা একা ঘুরলে এরকম মানসিকতা ঢুকে পড়বে। এই জন্যই সাধু সঙ্গে থাকতে বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তি যখন সাধু সঙ্গে থাকবে, তখন সাধু সঙ্গে মানে কি, সাধুদের কথার অনুগমন করবে, তখন সে ঠিক থাকবে। তো সেই জন্য আমরা বারবার জানাচ্ছি যে সাধু সঙ্গ করো, সিদ্ধি লাভ হবে। এই জন্য নাম হট সঙ্ঘ করতে বলা হয়েছে। নিত্যানন্দ প্রভু আদি গুরু তিনি নাম হট পতন করলেন, যাতে সমস্ত কর্মের মধ্যে থেকে ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে যে কোনো ব্যবসা বৃত্তি তার আছে সেটাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে পারে, সাধুসঙ্গ করতে পারে, দৈনিক বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে করতে পারে তুলসীর সঙ্গে, আর সপ্তাহে একদিন ভিন্ন ভিন্ন পাড়াতে নিজেদের মধ্যে সাধুসঙ্গ করতে পারে, তাহলে সে সুরক্ষা লাভ করবে। এভাবে অজামিল সে বেশ্যা সঙ্গ হয়ে গেল। ওই যে দর্শন করলো একটু খারাপ জিনিস, দর্শন করে এই দৃষ্টির দ্বারা সে মনে মনে আবার ওটাকে চিন্তা করতে লাগলো, রাস্তায় ওইটাই ওই দৃশ্যটা তার চোখে দেখছে, আর সে কিছু ভাবতে পারছে না। আমি দেখছিলাম একটা ভক্ত, সে দাঁড়িয়ে আছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি, নাম ধরে ডাকছি, তাকে নাড়াচ্ছি, তবুও সে কিছু বলতে পারছে না। মানে কিছু একটা এমন মনের মধ্যে গেঁথে রেখেছে, তাকে নাড়াচ্ছি, তার নাম ধরে ডাকছি, তবু সে বুঝতে পারছে না। এত মনোনিবেশ হয়ে যায় আমাদের, কেন? ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সেটা পাওয়ার জন্য এত নিবিড় হয়ে যায় মন, আর পাশে কিছু কেউ বললেও বুঝতে পারে না, যতই বুঝাও সে বুঝতে পারে না, ওইটাই মনে গেঁথে যায়। ওটা ছাড়ানো খুব কঠিন, ভূত যখন ঢুকে যায় ছাড়ানো খুব কঠিন হয়ে যায়। তো এরকমই এই অজামিল বাড়িতে ফিরছে ওইটা চিন্তা করতে করতে, তার সুশীলা পত্নী ছিল, সুন্দরী স্ত্রীও ছিল, তবু ওই শূদ্র শূদ্রাণীর আলিঙ্গিতা অবস্থার দৃষ্টিগোচরে ওই যে বিষয়, ইন্দ্রিয়ের বিষয়, চোখের বিষয় দেখা, ওইটা দেখে ফেলেছে, তাই ওইটা মনের মধ্যে গেঁথে গেছে, ওইটা ধ্যান হয়ে গেছে, ধ্যায়তে বিষয়ান, সেটাকে সবসময় চিন্তা করছে, বাড়িতে গিয়েও স্ত্রীর সাথে আর মন বসছে না, তখন চলে এলো। অসৎসঙ্গ করলে সেও তার ঠাকুর পূজা ইত্যাদিও বাদ পড়ে যাবে। এই জন্য অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, এই জন্যই বলা হয়েছে বৈষ্ণবের আচরণ প্রথম আছে অসৎসঙ্গ, সে ত্যাগ করবে। অসৎ বস্তু আসলেও সে সেখানে যদি কখনো আসে জুড়ে জুড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জুড়ে জুড়ে বলবে, আর গুরু বৈষ্ণবদের নাম জুড়ে জুড়ে চিৎকার করে বলবে, তাহলে কি হবে? শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব সিংহরবে যেন করিগণ। সিংহরবে যেমন মতহস্তি পাগলা হাতি সিংহ যখন গর্জন করে আপনার থেকে পালিয়ে যায়, ঠিক সেইরকম শুনিয়া গোবিন্দ রব সেই গোবিন্দের নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, এটা যখন উচ্চস্বরে হবে তাই কাম ক্রোধ লোভ মহ মদ ইত্যাদি মতহস্তির মত পথদস্যুর মত তারা কি করবে না, আপনা থেকে পালিয়ে যাবে। ভগবানের নাম আর ভগবানের ভক্তের নাম যদি কেউ উচ্চস্বরে করে তাহলে এই কাম ক্রোধ আপনা থেকে পালিয়ে যাবে। তো সেজন্য আমরা সেই ভক্তদের নাম যদি জানি, ভগবানের নাম তার লীলা এসব যদি শ্রবণ করে থাকি তাহলে আমরা স্মরণ করতে পারব, তখন কীর্তন করতে পারব। তো সেজন্যই বারবার সর্বদা ২৪ ঘন্টা আমাদের ভগবানকে স্মরণ করা এটা হচ্ছে বিধি। পদ্মপুরাণে বলা হলো সততং স্মর্তব্যম বিষ্ণু, ২৪ ঘন্টা সতত মানে ২৪ ঘন্টা স্মরণ করা প্রয়োজন। বিষ্ণু সেই মূল বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, তাই তার নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হাতে করো কাম মুখে বলো নাম, তাই ২৪ ঘন্টা করা যাবে। ঘুমন্ত অবস্থাতেও করা যাবে, যদি অভ্যাস থাকে কাজকর্মের সময় তাহলে রাত্রির বেলাও সে কৃষ্ণ কৃষ্ণ বলবে, অনেক ভক্ত বলে দেখা যায়। তো সেই জন্য সততম স্মর্তব্যম ২৪ ঘন্টা স্মরণে রাখা দরকার বিষ্ণু। বিস্মর্তব্য ন জাতুচিত, কখনো বিস্মরণ হওয়া উচিত না, ভুলে যাওয়া উচিত না ভগবানকে, বিষ্ণু নাম কৃষ্ণের নাম কখনো ভোলা উচিত না, এটা কি সর্বে বিধি নিষেধা। তাহলে বিধি কি হলো না, ২৪ ঘন্টা ভগবানকে স্মরণে রাখা, আর নিষেধ কি হলো কখনো ভগবানকে ভুলে না যাওয়া, এটা হলো নিষেধ। তে সর্বে বিধি নিষেধা শ্রেয়রেব কিং করা, তো এটাই আমাদের এই জগতে পালন করতে ভক্তদের বলা হচ্ছে, ২৪ ঘন্টা কি করে আমি কৃষ্ণ স্মরণ করতে পারব। তাই সর্বকর্মের মধ্যে যদি কৃষ্ণকে আমরা স্থাপন করি তাহলে আমরা স্মরণ করতে পারব। তো সেজন্য আমরা দেখছি এখানে ভাগবতে ভগবানের বিবিধ লীলা রয়েছে, ভগবান আসেন তার লীলা ভক্তদের আনন্দ দেন, আর সেখানে সুযোগ হয় যুগধর্ম পালনে, তখন কৃষ্ণ বিষ্ণুরূপে তখন অসুরদের বধ করে দেন, আর তখন আমাদের ভক্তদের হৃদয়ের অনর্থকে তিনি নাশ করে দেন। বিভিন্ন অনর্থ আমাদের জীবনে রয়েছে যেগুলি দ্বারা আমরা বারবার এই জগতে আসক্ত হয়ে পড়ছি, যেমন অজামিল সে আসক্ত হয়ে পড়ল, কেন অনর্থ রয়েছে এটা সমূলে উৎপাটন না করা পর্যন্ত, কোন রকম যে চন্দ্রায়ন প্রায়শ্চিত অনেক লোক প্রায়শ্চিত করে তার দ্বারা সমূলে উৎপাটিত হয় না, প্রায়শ্চিত করে, প্রায়শ্চিত বলে বাংলায় প্রায়শ্চিত, আর চন্দ্রায়ন বলে মেদিনীপুর ইত্যাদিতে উড়িষ্যা মেদিনীপুরে বলে চন্দ্রায়ন। কোনো একটা লোক মরছে না, অনেক রোগ কষ্ট পাচ্ছে, বলছে অনেক পাপ করেছে, তাকে প্রায়শ্চিত করাও, গরুর ঘরে গোয়াল ঘরে সেখানে ব্রাহ্মণ এসে যজ্ঞ করে প্রায়শ্চিত করা, দান টান করে। কিন্তু শাস্ত্রে বলা আছে এই প্রায়শ্চিতকে হাতি স্নানের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা তৎক্ষণাৎ প্রায়শ্চিত করে হয়তো আপনি কিছুটা মুক্ত হলেন, কিন্তু ভিতরে বীজ থেকে গেল। হাতি স্নান করে নদীতে, আবার সে যখনই ডাঙ্গায় আসে ধুলা নিয়ে ছড়িয়ে দিল, ওই স্নানের কোনো মূল্য নেই। অনেক সময় দেখা যায় বাঁশ বাগান আছে, সেখানে অনেক নোংরা গাছ লতা পাতা হয়ে গেলে গৃহস্থ কি করে, আগুন ধরিয়ে দেয়। তখন দেখা গেল বাঁশ বাগান একদম পরিষ্কার হয়ে গেছে, এবারে গিয়ে বাঁশ বাগানে বাঁশ কাটতে শুরু করে। কিন্তু বৃষ্টি হলো কয়েকদিন পরে, আবার দেখছে জঙ্গল হয়ে গেল। কেন? আগুন দিয়ে পুড়িয়েও তার বুড়াটা শিকড়টাকে তোলা যায়নি, সাময়িকভাবে দেখা গেল মূলচ্ছেদ হয়ে গেছে মনে হচ্ছে, না সমূলে উৎপাটিত হয়নি, মূলচ্ছেদ হয়নি, উপরে কেবল মনে হলো পরিষ্কার। এরকমই বৈদিক কর্মকাণ্ডীয় বিষয়বস্তু, দান ধ্যান ইত্যাদি এইসব প্রায়শ্চিত, এইগুলি পুণ্য, এইগুলি হচ্ছে ওই রকমই চান্দ্রায়ণের মতো প্রায়শ্চিত, এই হাতি স্নানের মতো সাময়িক হয়তো একটু আপনি ভাবলেন ও আমি খুব এখন আনন্দ পাচ্ছি, কিন্তু আবার আপনাকে ওই যে বীজ থেকে গেছে ভিতরে আবার শিকড় গজিয়ে উঠবে। এই জন্য সম্মূলে উৎপাটন করতে গেলে ভগবানের নাম শুদ্ধ ভক্তি গ্রহণ করতে হবে, তাহলে এটা সম্মূলে উৎপাট হবে। সেটা কিভাবে ভক্তি গ্রহণ করতে হবে? না, সাধু সঙ্গে, সাধু সঙ্গে ভক্তি লাভ হয়, নিজে নিজে ভক্তি লাভ করতে পারে না। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে সেটা ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, সাধু সঙ্গই একমাত্র ভক্তির জন্মমূল। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায়তে, ভক্ত সঙ্গেই ভক্তি উৎপত্তি হবে, আর ভক্তই আমাকে ভক্তি দিবে, আমি নিজে নিজে ভক্তি লাভ করতে পারেন না। ভগবান ভক্তি দেন না, ভক্ত ভক্তি দেয়। কেন? ভক্তের কাছে ভক্তি আছে, ভক্তি মানে কৃষ্ণের সুখ বিধান করা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা, সেটি ভক্ত করেন। তাই ভক্ত সঙ্গ হলে ভক্ত কি করবে, না আমাকে এই তুমি এখানে ভগবানের বাসন মাজো, এ আমার সঙ্গে ভগবানের নাম করো, এ বাজারে যাও ভগবানের জন্য সবজি কিনে নিয়ে আস, বাজারে যাও ফল কিনে নিয়ে আস ভগবানের জন্য, তেমনি এই সমস্ত কিছু ভগবানের সেবার জন্য ভক্ত লাগায়। যাও ভক্তদের পরিবেশন করো, রান্না হয়েছিল বাসনটা মেজে দাও ভগবানের। এইভাবে ভক্তিরূপক কর্ম, ভগবানের কর্ম যখনই কোনো ব্যক্তিকে সংযুক্ত করানো যায় তাহলে সে সিদ্ধি লাভ করবে, আর তার সমূলে আস্তে আস্তে তার যে সমস্ত পাপকর্ম একদম সমূলে উৎপাটিত হয়ে যাবে। আর যদি পাপকর্ম থাকবে কখনো আমরা ভগবানের ভজনা করতে পারব না। সেটি গীতায় কৃষ্ণ বলেছেন, যেসাং তু অন্তগতং পাপম, যতদিন পাপ অন্তগত না হয় সে কখনো আমার ভজন করতে পারে না, সে দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হতে পারে না। তো সেই পাপ এবং দ্বন্দ্ব মোহ থেকে কি করে মুক্ত হবে? দ্বন্দ্ব আর মোহ, দ্বন্দ্বটা কি? এই যে ধনী গরিব, শত্রু মিত্র, শিক্ষিত অশিক্ষিত, এই দ্বন্দ্ব, ডিউয়ালিটি, এই ভাব আমাদের মধ্যে আছে, এই জন্য তো যুদ্ধ লাগছে। মোহগ্রস্ত রয়েছে আমরা, এটা আমার ছেলে, এটা আমার দেশ, আমার বাড়ি, মোহ। যখন আগুন লেগে গেল তখন কান্না করছে, বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল, ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তাই মোহগ্রস্ত, কে দেখবে আমাকে, তাই ভয় হয়ে গেল, শোক আর ভয়। তো সেই জন্য শোক মোহ ভয় এগুলি দূরীভূত হবে যখন আমরা ভগবানের কথা দৈনিক নিত্য ভাগবত শ্রবণ করব, কৃষ্ণের কথা শুনব এবং হৃদয়কে পবিত্র করব। তাই প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন স্বানম ভাব সরুরুহম ধৌনতি সমলম কৃষ্ণ শরীলস্য যথাশরত। বৃষ্টিকালে যখন বর্ষা হয় জলগুলি ঘোলা হয়ে যায়, নদী নাল পুকুরের জল ঘোলা হয়ে যায় না বৃষ্টিকালের বৃষ্টিতে, কিন্তু শরৎকালের বৃষ্টি হলে আপনা থেকে সমস্ত ঘোলা জল নির্মল হয়ে যায়। তাই ভক্তিকে শরৎকালের বাড়িপাতের সঙ্গে ভাগবতে তুলনা করা হয়েছে। আমরা কৃত্রিম উপায়ে যৌগিক প্রক্রিয়া করি, মন সংযম করার চেষ্টা করি নিজেকে নির্মল করার জন্য, যৌগিক প্রক্রিয়ায় আসন প্রাণায়াম ইত্যাদি যোগ অনুশীলনের মাধ্যমে, কিন্তু সেটা কৃত্রিমতা। বৈজ্ঞানিক উপায়ে কোন আবদ্ধ ঘোলা জলকে কেমিক্যাল দিয়ে স্বচ্ছ করানো যায়, তাই এই যে সমস্ত কর্ম জ্ঞান যোগ অনুশীলনের দ্বারা যে মন সংযম ইন্দ্রিয় সংযম ওটা বৈজ্ঞানিক উপায়ে আবদ্ধ জলের ঘোলা জলকে কেমিক্যাল দিয়ে স্বচ্ছ করার মতো, একটা আবদ্ধ কলসের মতো ঘোলা জল আছে সেখানে আপনি ফিটকিরি দিয়ে দিন কেমিক্যাল বৈজ্ঞানিক উপায়ে, ওই জলটা তখন দেখা ও নির্মল, কিন্তু আবার যখন ওই কলসটা আপনার হাতে এরকম নাড়া পাবে তখন আবার ঘোলা উঠে যাবে, হ্যাঁ কি না, আবার ঘোলা উঠে যাবে। কিন্তু ভগবত ভক্তি শরৎকালের বাড়িবাসের মতো আপনা থেকে আপনার হৃদয়কে সমস্ত মহিলাকে ধ্বংস করে দিবে, স্বচ্ছ করে দিবে, পবিত্র করে দিবে। যেমন অজামিল পরবর্তীকালে তার পুত্রের নাম নারায়ণ ছিল, সে এমন পাপকর্ম করত সে বুঝতো না যে আমি পাপ করছি, আর মৃত্যু সময় সে যখন দেখলো চারজন দূত ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে দৌড়ি নিয়ে দেখতে কুৎসিত একদম ভয়ঙ্কর রূপ দেখে সে অজামিল ভয় পেয়ে গেছে। তার 88 বছরের বয়সে যে পুত্র উৎপন্ন হয়েছিল তার নাম লিখেছিল নারায়ণ, আর এই নারায়ণ নারায়ণ বলতো সে সব সময়। তাই এই নারায়ণ নারায়ণ বলতে বলতে তার নাম আভাস হয়ে গেছিল, সে জানতো না, অজ্ঞানে নামাভাস হয়ে যাচ্ছে। পুত্রের নাম নারায়ণ এটা সাংকেতিক নামাভাস, এই নামাভাসে সমস্ত পাপ চলে যায়। সে নামকে দেখিয়ে পাপ করছিল না, সে তো অজ্ঞাতে জানতো না তার পুত্রকে ডাকছে, সে ভগবানের নাম জেনে করছে না আর জেনে পাপ করে নারায়ণ নাম করছিল না, এই জন্য তার অপরাধ ছিল না। আর নাম অপরাধ হচ্ছে কি, আমরা কীর্তনিয়ারা ভাগবত বক্তারা তারা শাস্ত্র অত মুখস্থ তারা জানে কোনটা পাপকর্ম কোনটা পাপকর্ম নয়, কিন্তু তারা জানে শাস্ত্রে বলা আছে এইরকম ভগবানের নাম করো পাপির সাধ্য নাই তত পাপ করতে পারবে, তাই তারা জেনে শুনে ও নাম করলে পাপ ক্ষয় হয়ে যায়, আর তো আমি নাম করব পাপ ক্ষয় করব তো কি অসুবিধা আছে। সেজন্য কীর্তনিয়ারা বলে না না অসুবিধা নেই, অনেক অসাধু তারা গুরু রূপে আসে ইন্দ্রিয় ভোগ কর আর ভগবানের নাম কর, এই দুই কভু না রয়ে এক ঠায়, দুটা একসাথে থাকতে পারে না, তো সেজন্য দুর্দশা হবে, দুটা নৌকায় পা দিয়ে দিবেন দুটা নৌকা দুদিকে চলে যাবে তখন মাঝখানে পড়ে যাবে, তো সেজন্য গোরার আমি বললে নাই চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। অনেক কীর্তনী আসে কান্নাকাটি করে হরে কৃষ্ণ বলবে, এসব এলাকায় অনেক কীর্তন দল আসে, কিন্তু তাদের কীর্তনিয়ার কান্নাকাটির কারণ কি, না টাকাটা কি করে বেশি পাওয়া যাবে, পরবর্তীকালে কি করে বায়না পাওয়া যাবে, পরবর্তী বছরে যাতে আমাকে এরা আবার বায়না দেয়, বায়না বলে বাংলায়, হ্যাঁ বায়না দিতে পারে। ভাড়াটিয়া কীর্তনিয়া ভাড়াটিয়া বক্তা অনেক আসবে বিভিন্ন জায়গা থেকে, সম্প্রদায় তৈরি করে ব্যবসা করবে সুন্দর গান গাইবে, কিন্তু সে আবার কি করবে না ছল ধর্মের আশ্রয়ে থাকবে, বিভিন্ন কর্মকাণ্ডের কথাও বলবে আবার ভগবানের শুদ্ধ ভক্তির কথাও বলবে, এ দুটি একসাথে সম্ভব না, তাদের গুণগানও করবে। এই জন্য মহাপ্রভু একবার তার এক ভক্ত মাধ্যমে একটা শিক্ষা দিয়েছিলেন, তার নাম ছিল মুকুন্দ, খুব ভালো ভালো কীর্তনিয়া, মহাপ্রভু প্রিয় ভক্ত, কিন্তু তার দ্বারা আমাদেরকে শিখালেন যে কেমন হওয়া উচিত আমাদের ভক্তিময় ভাবনা, কিভাবে অনন্য ভক্ত হওয়া উচিত, অব্যভিচারী ভক্তি হওয়া উচিত, মানে স্থির ভক্তি হওয়া উচিত, ভগবানে কেবল আসক্ত হওয়া উচিত। তো সেই জন্য মুকুন্দের মাধ্যমে মহাপ্রভু শিখালেন, মুকুন্দ কে মহাপ্রভু বলেছিলেন খড়ঝাটিয়া বেটা, প্রেম দেওয়ার সময় শ্রীবাসঙ্গনে মহাপ্রভু মুকুন্দকে বললেন সে আমার কাছে আসবে না, ও খড়ঝাটিয়া বেটা আমি তার মুখ দেখতে চাই না। তখন মুকুন্দ খুব দুঃখ ক্রন্দন করছে, তখন ভয় পাচ্ছে মহাপ্রভুর কাছে যেতে, তখন একজনকে পাঠিয়েছে যাও বলো মহাপ্রভুকে যে আমি কবে তার কৃপা লাভ করব, আর কি কারণে আমাকে মহাপ্রভু তার দর্শন দিতে চাইছেন না, সবাইকে প্রেম দিচ্ছে আর আমাকে তাড়াচ্ছেন, মুখ দেখতে চাইছেন না, প্রেম দিতে চাইছেন না, কি কারণ একটু জিজ্ঞাসা করে আসো। তখন মহাপ্রভু সেই ভক্তের মুখে মুকুন্দের কথা শুনেই মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে গেলেন। ও খড়জাটিয়া বেটা, যখন দুর্গা মণ্ডপে যায় তখন দুর্গাই সব, কালী মণ্ডপে যায় কালী সব, শিব মন্দিরে যায় শিবই সব, আর কখনো কর্ম জ্ঞান যুগের আলোচনা হয় এটাই শ্রেষ্ঠ, আর যখন আমার সামনে আসে বলে মহাপ্রভু আপনিই শ্রেষ্ঠ, তাহলে কোনটা শ্রেষ্ঠ সে নিজে নির্ধারণ করতে পারে না, চঞ্চল। এই জন্য যখন আমার সামনে আসে তখন দন্তে তৃণ ধারণ করে আর আমার সামনে থেকে বেরিয়ে গিয়ে আমাকে ঝাঁটা মারে। এই জন্য ও খড়ঝাটটা বেটা, ও আমার কৃপা লাভ করবে না। ও তুমি জিজ্ঞাসা করছো কতদিন পরে আমার কৃপা পাবে, 1 কোটি বছর লাগবে। তখন মুকুন্দ দূরে কান্না করছিল, শুনল যে মহাপ্রভু তাকে গালাগালি করলেন, এইরকম খড়ঝাটিয়া বেটা বললেন, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, চঞ্চল স্থির নয়, যে কোনটা এটাই বড় ওটাই বড়, সব এক, সব এক নয়। অনেক লোক বলে তুমি যাই করো না, সব এক জায়গায় যাবে, এরকম অনেক মূর্খ বলে। একবার মহাপ্রভু বাড়ির পাশেই, তখন উনি নিমাই ছোট্ট খেলাধুলা করছেন, তার এক ভক্ত হনুমানের অবতার মুরারি গুপ্ত, তিনি মাঝে মাঝে আসতেন নিমাইকে দেখতে, আর মহাপ্রভু নিমাইয়ের সাথে মাঝে মাঝে কন্দল হতো কিছু কথা বা কথোপকথন, আর এই মুরারিগুপ্ত বলতো সব এক নিমাই জানো সব এক, তো নিমাই মানত না। তো একদিন সচিমাতা মুরারিগুপ্তকে খেতে দিয়েছে একটা প্লেটে, বলছে মুরারি তুমি আমার বাড়িতে আসো, কোনোদিন খাওয়া দাওয়া করো না, আজকে একটু বসে খাও। আর একটু দূরে নিমাই খেলা করছিল, মুরারি যখনই খেতে যাবে অমনি নিমাই দৌড়ে এসে, তখন শিশু এসে পেচ্ছাপ করে দিয়েছে খাবার থালায়, এই নিমাই কি করলি, বলে কেন সব এক, তার কথাই তাকে বললেন সব এক, তাই আমি করলাম। তো এইভাবে মহাপ্রভু মায়াবাদ ভাষ্য ছোট থেকেই খণ্ডন করেছেন, আর তার মায়ের দ্বারাও একটা মায়াবাদ ভাষ্য খণ্ডন করেন, সব এক নয়, বিষ্ঠা আর আপনার খাবার এক নাকি, তাহলে বিষ্ঠা নিয়ে রাখুন বাড়িতে, সব এক হয়ে গেল যদি। যাদের জ্ঞানটা চুরি হয়ে গেছে তারা সব এক মনে করে, দুর্গা পূজা করা কালী পূজা করা অনেক মূর্খ, যেই কালী সেই কৃষ্ণ, এরকম মূর্খামি করে বলবে। দেবতারা হচ্ছেন ভগবানের আজ্ঞাবহ দাস দাসী মিনিস্টারদের মতো, এক একজনের এক একটা দায়িত্ব রয়েছে, তারা সেটি করেন, কিন্তু আমরা বুঝি না, এই মুকুন্দের মতো ভাবি সব এক সব এক, তাই সে কখনো ভগবানের কৃপা পেতে পারে না। তো সেজন্যই শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে আমাদের সৎগুরুর আশ্রয়ে ভগবত ভক্তি সম্পাদন করতে হবে, যিনি কৃষ্ণ ভক্তি দান করেন, কেন তিনি সৎগুরু, যিনি কৃষ্ণ ভক্তি শিখান না সে গুরু নয়, সে ভণ্ড প্রতারক। যিনি গুরু মানে অন্ধকার নিরোধক, তাই জন্য গুরু শব্দ। তাই আমি ভগবানের নিত্য দাস, ভগবত গীতায় বলা হয়েছে আমরা ভগবানের অংশ, তার সেবা করা আমার পরম কর্তব্য, এটা ভুলে গেছি, এটাকে যিনি জানিয়ে দিবেন যে না তুমি কৃষ্ণ সেবক তার অংশ, তুমি এখানে জড় গুণের প্রভাবে ভুলে গেছো এবং বিভিন্ন শরীর গ্রহণ করেছো, সৎ অসৎ জুনি বিভিন্ন রকম দেহ লাভ করেছো, কিন্তু তোমার পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তো এইসব অনর্থ আমাদের মধ্যে রয়েছে, আমরা ভুলে গেছি, তো সেইসব অনর্থ মুক্ত হওয়া যাবে। তো সেজন্য মহাপ্রভু মুকুন্দকে ত্যাগ করেছিলেন, যখন মুকুন্দ শুনল যে কোটি জন্মের পরে তাকে মহাপ্রভু কৃপা করবেন, তখন নাচতে লাগলো, ও মহাপ্রভু কোটি জন্ম পরেও আমাকে কৃপা করবেন, তখন মহাপ্রভু তার ধৈর্য দেখলেন, তার মহাপ্রভুপতি যে আসক্তি দেখলেন, ও আমার প্রতি সে আসক্ত রাখছে এবং ধৈর্য রাখছে, আমাকে সে লাভ করতে চায় কোটি জন্ম পরে হলেও। এই জন্য ধৈর্য আর তার উৎসাহ আর নিশ্চয়াত্মা বুদ্ধি যে আমি পাবই মহাপ্রভুকে, তাই জন্য নাচতে শুরু করেছে, জয় গৌরহরি জয় গৌরহরি জয় গৌরহরি জয় গৌরহরি জয় সচ্চিদানন্দ জয় সচ্চিদানন্দ করে নৃত্য করছে। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ও কি করল? ওই মানুষটা যে এসেছিল উত্তর নিয়ে গিয়ে মুকুন্দকে বলেছিল, তখন সে এসে আবার মহাপ্রভুর কাছে বলছে, মহাপ্রভু ও তো নৃত্য করছে জয় সচ্চিদানন্দ জয় সচ্চিদানন্দ জয় গৌরহরি করে, যে আমি কোটি জন্ম পরে হলেও মহাপ্রভু কৃপা পাব। তখন মহাপ্রভু বলেন, যাও, ওর কোটি জন্ম হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসো। এই হচ্ছে ভগবানের কৃপা। ভগবান এরকম কঠোর বাক্যে শাসন করলেন। প্রকৃত পিতা, প্রকৃত পিতা ছেলে মেয়েরা দুষ্টামি করে খারাপ করে বলে তোর মাথাটা মুগুর দিয়ে একদম চুনি করে দিব, বলে না, হ্যাঁ ভেঙে দিব একদম, হ্যাঁ একদম ফাটিয়ে দিব মাথাটা। রেগে মা বাবা এরকম বলে, কিন্তু আসল মা বাবা কিটা করে নাকি? করে না, দেখে পরীক্ষা করে, ছেলে মেয়েদের শাসন করতে হয়। তাই মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি আমাদের পিতা, জগতের পিতা কৃষ্ণ, তিনি রাধারানীর ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে এসেছেন আমাদেরকে শিখাতে, হাতে নাতে হাতে হাতে ধরে ধরে, তবু আমরা দুর্ভাগা। যেমন ভেটেরিনারি সার্জন কি বলে, পশু ডাক্তার গরুর মুখটাকে হাঁ করে অনায়াসে ঔষধ খাওয়িয়ে তার শরীরটাকে ভালো করায়, সেরকম মহাপ্রভু তিনি আমাদেরকে এসে হাতে নাতে শিখালেন, ঘরে ঘরে গিয়ে ভগবানের নাম দিলেন, তার আশ্রয়ে যাতে আমরা আসতে পারি, এরকম দয়াল গৌরহরি। তো তার কথা আমরা ত্যাগ করে অন্যদিকে ছুটছি। তাই ভগবান মাঝে মাঝে তার ভক্তদের দ্বারা বিভিন্ন লীলা করে শিখান, আমাদেরকে রক্ষা করেন। তো এইভাবে সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি বাল্যলীলা করছেন। আমরা কালকে শুনছিলাম দিগল কান্দিতে একটা অনর্থ, যে কিভাবে পুতনা রাক্ষসী সে সুন্দরী রূপ ধারণ করে, নিজের আসুরিক প্রবৃত্তিকে ছল করে, সে এসেছিল কৃষ্ণকে বধ করতে। যেখানে আমাদের জীবনে একটা অনর্থ, আজকাল তথাকথিত গুরুরা পুতনার মতো, কেন না, পুতনা যেমন সদ্য সদ্য কৃষ্ণ আবির্ভূত হয়েছেন মাত্র, আর তাকে বধ করার চেষ্টা কংস পাঠিয়েছে, কংস হচ্ছে ভয়, সে পাঠিয়ে দিয়েছে কাকে, না পুতনা রাক্ষসীকে ছলনা করতে, মারতে কৃষ্ণকে। ঠিক সেই রকম আমাদের হৃদয়ে কৃষ্ণ কখনো সাধুসঙ্গের প্রভাবে উদয় হয়, ও কৃষ্ণ আমার প্রভু, কিন্তু এই কলিযুগে অসৎগুরুদের সঙ্গ প্রভাবে সেই শুদ্ধ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা করার প্রবণতা তারা ছল চাতুরি করে আমাদের থেকে সরিয়ে দেয়। ঠিক পুতনা যেমন সুন্দরী রূপ ধারণ করে এসেছিল, তাই এরা গুরু রূপ ধারণ করে, অসৎ গুরুর রূপ ধারণ করে, কিন্তু গুরুর রূপে এসছে, আর তারা পুতনার মতো যে শুদ্ধ কৃষ্ণ ভক্তিকে সরিয়ে দেয়। বলে না না, কি দরকার, কৃষ্ণ তোমার কোথায় জীবন আছে, ওই মৎস্য মাংস ত্যাগ করছো, কৃষ্ণ ভজন করতে গেলে সব কি দরকার আছে, এইসব করা, এইসব দরকার না, আমার থেকে মন্ত্র নাও, আমি তোমাকে উদ্ধার করে দিব, আর পাওনা পাঠিয়ে দাও। সেই জন্য শিবজি বলেছেন, গুরবু বহব সন্তি শিষ্য বিত অপহারকা, আর সদ্গুরুর দুর্লভং দেবী শিষ্য সন্তাপহারকা। দুর্লভ সদ্গুরু শিষ্যের সন্তাপ দুঃখকে মুক্ত করতে পারে জন্ম মৃত্যু চক্র থেকে, এটা দুর্লভ, কিন্তু অসৎগুরু পার্বতীকে শিবজি মহাজন তিনি বলছেন, অসৎগুরুর কোনো অভাব নেই এই জগতে, প্রচুর, নিজেরা বন্ধনযুক্ত কিন্তু তারা সবাইকে দেখা আমি তোমার বন্ধন মুক্ত করে দেব। আমি যদি হাত পা বাঁধা আর গুরু হাত পা বাঁধা, কি করে মুক্ত করবে? আমরা দেখছি ওই গুরু যা করছে আমিও তাই করছি, আর তার কাছে আমরা দীক্ষা নিচ্ছি। তো সেজন্য এরকম প্রতারণা শিকার হয়ে যাচ্ছি, কেন তারা গুরুর বেশে এসেছে পুতনার মতো, পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়ে এসেছে, কিন্তু সুন্দরী রূপ ধারণ করে এসছে মায়ের মতো, সন্তানকে দুধ খাওয়াবো এই ভাবনা নিয়ে এসছে, কিন্তু ভিতরে মেরে ফেলবো কৃষ্ণকে। তাই কৃষ্ণ তাকে বধ করলেন, আর সমস্ত ব্রজবাসী যশোদা মাতা তারা কৃষ্ণ কৃষ্ণ করে সবাই দৌড়াচ্ছে। পুতনা যখন তার নিজের রূপটাকে প্রকট করেছে, ছেড়ে দাও ছেড়ে দাও চিৎকার যখন করেছে, সব ব্রজবাসীরা দেখছে বজ্রের মতো চিৎকার, এত শব্দ কি হলো কান্নাকাটি, তখন দেখছে অসুরিণী এই পুতনা সুন্দরী রূপ বিরাট একদম 12 মাইল রূপ হয়ে আকাশে উড়তে শুরু করে দিয়েছে, কৃষ্ণ তার বক্ষের মধ্যে রয়েছে, আর এরা সব দৌড়াচ্ছে কৃষ্ণ বলে। ভগবান সেখানে আছেন, সেখানেও এইরকম অসুর উৎপাত, কিন্তু কিছু করতে পারে না। ভগবানের নাম যখন কিছু হয় তো সেখানে ভগবান যখন থাকেন এইসব অশুভগুলি আসবে, কিন্তু কিছু হবে না। ঠিক যেমন এই জগৎটা দুঃখময় কিন্তু ভক্ত আনন্দে থাকে, সাকন্য খেয়েও আনন্দ থাকে, নানা রোগ হয়েছে আনন্দ থাকে, কেন না কৃষ্ণকে গ্রহণ করেছে। বাধা থাকবে কিন্তু যদি কারে ভক্ত হবে, ছলচাতুরি ভক্ত হলে হবে না, আমরা লোকের বাহাবা পাওয়ার জন্য তিলকমালা পড়লে হবে না, এটা কপটচার, তাহলে লোকেরা আমাদেরকে পদনাম করবে। তো সেই জন্য প্রভুপাদ বলেছেন ইস্কন ভক্তরা শুদ্ধ ভক্ত হবে, তারা সবাই সবাইয়ের সাথে মিশবে, আদান প্রদান করবে, কোনো রকম নিজের কিছু অসুবিধার জন্য অন্য কাউকে দোষারোপ করবে না, সেটা ছল হয়ে যাবে সাধুর বেশে। তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে, ওটা পুতনা তত্ত্বতে চলে যাবে। তো সেজন্য প্রকৃত সাধু হতে হবে, নানা অসুবিধা আসবে, বাধা আসবে, গঞ্জনা আসবে, তব জানতে হবে ও ভগবান এটা আমাকে পরীক্ষা করছেন, আমার গুরু ভাইয়ের দ্বারা পরীক্ষা করছেন, কোন অন্য ব্যক্তির দ্বারা পরীক্ষা করছেন, দেবতাদের দ্বারা পরীক্ষা করছেন, এইরকম অনেক পরীক্ষা আসবে। গুরু মহারাজ বলছিলেন শ্রীল জয়প্রীত স্বামী গুরু মহারাজ, ভক্ত যত উন্নত হবে ভগবান তাতে তত পরীক্ষা করবেন, তত বড় 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 বিপদ তাকে দিবেন, কেন না এই বিপদ যখন সে পাবে সে ভগবানকে স্মরণ করতে পারে, না কি সেই বিপদের দ্বারা আমাকে ভুলে যেতে চায়। ভগবান দেখেন পরীক্ষা করেন। প্রভুপাদ যখন যাচ্ছেন আমেরিকায় প্রচার করতে গুরুর নির্দেশ, মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীর সর্বত্র নাম প্রচার হবে, আর প্রভুপাদ যাচ্ছেন জলদূত জাহাজে 70 বছর বয়সে, সেই আটলান্টিক মহাসাগর বিরাট ভয়ঙ্কর রূপ, সেখানে তার 2 বা 3 বার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আর গুরুর কথা স্মরণ করছিলেন, সবসময় গুরুকে তিনি কাছে নিয়ে যাচ্ছিলেন, উনি একা যাচ্ছেন কিন্তু গুরুকে স্মরণ করছেন, আর গুরুকে তাকে সাহায্য করছেন, ভগবানকে স্মরণ করছেন। তখন উনি দেখছেন সেই আটলান্টিক মহাসাগর স্থির হয়ে গেছে, সেখানে যে ক্যাপ্টেন ছিল সে বলছে ইতিপূর্বে কোনোদিন এই আটলান্টিক মহাসাগর যখন আমাদের জাহাজ গেছে এইরকম স্থির হয়নি, স্বামীজি আপনি কি এমন করলেন, একটু আগে এত বিশাল তরঙ্গ যেন ডুবে যাবে কিন্তু এখন দেখছি শান্ত, আপনি মহান ব্যক্তি। প্রভুপাদ বলেন এখানে স্বয়ং কৃষ্ণ কান্ডারী, তিনি নিয়ে যাচ্ছেন আর আমার গুরুদেব এখানে রয়েছেন, আমি আমার গুরু নাম স্মরণ করছি। এই জন্য গুরুদেবের নাম ভগবানের নাম উচ্চৈঃস্বরে করতে হবে, তাহলে আমাদের এই সব কিছু সঙ্গে সঙ্গেই আপনি মুক্ত হয়ে যাবেন। শত বাধা শত গঞ্জনা লাঞ্ছনা জানবেন ভগবান পরীক্ষা করছেন, ও প্রভু আপনি আমাকে পরীক্ষা করছেন, সেটা জানতে হবে। তো এইভাবে সাধু সঙ্গে যদি আমরা এই উপলব্ধি করি, যদি আমার জীবনে কিছু অসুবিধা ঘটছে জানতে হবে ভগবান আমাকে পরীক্ষা করছেন। তাই জোর করে বেশি করে সাধুসঙ্গ করতে হবে, প্রত্যেক ভক্তদের কাছে যেতে হবে, প্রভু আমায় কিছু উপদেশ করুন আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে, আপনি আমার সান্নিধ্যে দান করুন, তো এইরকমভাবে আমাদেরকে যেতে হবে, তাহলে আমরা আনন্দ বেশি পাব। তো এইভাবে পুতনা রাক্ষসী ছল করেছিল, তাই ভগবান তাকে বধ করে আমাদের মধ্যে থেকে সেই কপটতা ছল ছল ভক্তি দূষণ রাম, তাই রামচন্দ্র ভগবান খর দূষণকে বধ করেছিলেন, তাই সেই মহাপ্রভু এই কলিযুগে এসেছেন, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আমরা তাকে তার পার্শ্বদ বৃন্দ সহ উচ্চারণ করি, ভক্ত সহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাজী গৌর ভক্ত বৃন্দ, যাতে অপরাধ না হয় সেজন্য মন দিয়ে শুনে জপ করতে হবে, শুনতে হবে। আমরা তো মনে মনে করছি না, শুনে শুনে ভগবানের নাম জপ করতে হবে, এই পঞ্চতত্ত্ব নাম উচ্চস্বরে করতে হবে, আর কৃষ্ণ নাম ষোল নাম বত্রিশ অক্ষর আত্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, এটা জুড়ে জুড়ে বলে শুনতে হবে জপ করার সময়, তাহলে মন স্থির হবে, সমস্ত আগাছা মহিলা আপনার থেকে চলে যাবে। এরকমভাবে কীর্তন শুনতে হবে, তাহলে শুনতে শুনতে হৃদয়ে যাবে, এই দুটি নাম এতই অমৃত, যখন প্রবেশ করবে হৃদয়ে তখন সব মহিলা চলে যাবে, তখন সমস্ত ইন্দ্রিয়গুলি পবিত্র হয়ে ভগবান উন্মুখ হয়ে যাবে, তখন সর্বদা শতবাধা গঞ্জনা লাঞ্ছনা এলেও সে কৃষ্ণ ছাড়া কিছু দেখবে না, ভক্ত সঙ্গ ছাড়া সে আর অন্য কিছু করবে না। নিতাই গৌর প্রেমানন্দে, তো এভাবে পুতনাকে বধ করার পরে যখন ভগবান তিন মাস বয়স হয়ে গেছে, তিন মাসের শিশু, তখন এক অসুর এসেছিল। ভগবান যখন তিন মাস বয়সে, তিনি তখন কি করছিলেন লীলা, পার্শ্ব পরিবর্তন লীলা। যখন শিশু তিন মাস হয়ে যায় তখন সে একটু পাশটা শুয়েছিল, হঠাৎ করে একদিন পাশ পরিবর্তন হয়ে যায়, তখন মা বাবা এটা দেখে আনন্দ পায় না। শিশু একদিকে শুয়ে আছে, হাত পা নাড়াড়ি করছে, একদিন পাশটা নাড়িয়ে উল্টে পড়ল, তখন এরকম পেটে দেখে মা দিকে এরকম তাকাচ্ছে, পাশ পরিবর্তন। তখন বাচ্চাকে কি করে, বাইরে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আগে থেকে নেয় না, তিন মাস পর্যন্ত ঘরে ভিতরে রাখে। যখনই পাশ পরিবর্তন হয়ে গেল, এবারে আমার শিশু বাইরে যেতে চায়, তাই কৃষ্ণ এরকম বাল্যলীলা করছেন আমাদেরকে কৃপা করার জন্য। সাধারণ শিশু নন, আর সেখানে এরকম মা যশোদা যখন জানলেন ও আমার শিশু এরকম পাশ পরিবর্তন করেছে, তাহলে একটা উৎসব করতে হবে, তাই তিনি কি করলেন না, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সাধুদের আমন্ত্রণ করলেন, গোপ গোপীদের ব্রজবাসীদের সবাইকে আমন্ত্রণ করলেন, সেখানে বিরাট উৎসব করবেন, যজ্ঞ করা হচ্ছে, মন্ত্রধ্বনি হচ্ছে, আর সেখানে মা যশোদা দেখছেন অনেক আত্মীয় স্বজন আসছে, তো সেই আত্মীয় স্বজনদেরকে কথা তো বলতে হবে, ছেলে কৃষ্ণ কান্না করছে, তখন একটু নিয়ে স্তন প্রদান করে দেখছে শান্ত হয়ে গেছে, তখন দেখলেন যে অতিথি আসছে, তাদের সাথে কথা বলতে হবে, তখন একটা গরু গাড়ি ছিল, অনেক বাসন অন্যান্য বিভিন্ন রকম আসবাবপত্র ছিল, অনেক কিছু বুঝাই হয়ে, তো ওইখানে একটা দোলনা ছিল, মা যশোদা কি করলেন ওই দোলনাতে গিয়ে ওই গরু গাড়িটার কাছেই রেখে দিয়েছিলেন। কৃষ্ণ যখন শান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, আর তাকে সেখানে শুয়ে দিয়েছেন, আর এদিকে অনেক অতিথিবৃন্দ আসছেন, তাদেরকে কথাবার্তা বলছেন, ডাকছেন, বসাচ্ছেন, জল পান করাচ্ছেন, যেমন আপনারা অতিথিরা করেন, অতিথি আসলে নিজের বাড়িতে এইসব যজ্ঞ মন্ত্র ঢাক ঢোলক এইসব বাজছে, কীর্তন হচ্ছে, এইরকম অবস্থায় অনেক ছোট ছোট গোপ বালকও ছিল, তারাও ওই কৃষ্ণের কাছে দোলনার কাছেও ছিল, কৃষ্ণ যখন সেখানে ছিল তারাও সেখানে চলে গেছে, আর এদিকে মা যশোদা ঘরের বাইরে মানে ভিতরে এইসব আমন্ত্রিত ব্যক্তিদের সৎকার করছেন, আর বিভিন্ন রকম ভোজন আদি করছেন, দান করছেন নন্দ মহারাজ ইত্যাদি, তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওখানে আবার কান্না করছেন, কেন কৃষ্ণ বুঝতে পেরেছেন এইবার একটা অসুর এসে গেছে, কিন্তু শরীরহীন, তার কোনো শরীর নেই, এরকম একটা অসুর এসছে, কৃষ্ণ তো অন্তর্যামী ভগবান, তখন উনি বুঝতে পেরেছেন ওই গরুর গাড়িটাকে ভর করে ওই শরীরহীন অসুর সে চলে এসেছে। এই অসুরটা ছিল পূর্ব জীবনে হিরণ্যাক্ষের পুত্র উৎকচ, এ একবার লোমস মুনির আশ্রমে গিয়ে তার অনেক বাগান ছিল আশ্রমে, বড় বড় গাছ ছিল, তো গিয়ে এই সব মতো তুলে তুলে ভেঙে ফেলে নষ্ট করে দিয়েছিল, নিজের এত শক্তিশালী মনে করে। আর তখন লোমসমিনী তাকে বললেন, উৎকচ, তুমি এইরকম করো না, আশ্রমের এইগুলি শোভা, এই গাছ লতা গুল্ম, তুমি এগুলো নষ্ট করছো কেন? বলে, আমি তো করবই, তোমার কি আছে? অসুরেরা এরকমই, তাদের অনুরোধ করলেও তারা শুনবে না, তাদেরকে শান্তভাবে বললেও গ্রহণ করবে না। এ হচ্ছে আসুরিক প্রবণতা, রজগুণ তমগুণের প্রভাব। তো কিছুতেই শুনল না, আরো বেশি করে ভাঙতে শুরু করে দিল। তখন লোমস মুনি দেখলেন যে আশ্রমের জিনিস নষ্ট করছে, তখন তাকে অভিশাপ দিলেন, তুই শরীরহীন হয়ে যাও, কেন এই শরীর দিয়ে তোমার অহংকার, শরীরহীন হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওর জ্ঞান হল, হে লোমস মুনি, আপনি দয়ার সাগর, ক্ষমার সাগর, আমি অজ্ঞ, ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। সাধুরা আবার কৃপালু, অভিশাপ তো দিয়েছি, এটা তো তোমাকে পেতে হবে, শরীরহীন তো হবেই, কিন্তু তুমি যখন কান্না করছো, ক্ষমা চাইছ, অবশ্যই আমি তোমাকে একটা বিশেষ কৃপা করব, যে দ্বাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি নন্দালয়ে আবির্ভূত হবেন, গোকুলে নন্দ যশোদার পুত্ররূপে স্বয়ং ভগবান গোলক বিহারী লীলাবিলাস করতে আসবেন, ভক্তদের আনন্দ দিতে আসবেন, বিবিধ লীলা করে ভক্তদের আকর্ষণ করবেন, তার ধামে ফিরে নিতে আসবেন, আর তুমি সেখানে শরীরহীন হয়ে কি করবে, না একটা গরু গাড়িকে ভর করে কৃষ্ণকে বধ করতে যাবে, হ্যাঁ, কংসের দূত হিসাবে। আর তখন কৃষ্ণ ছোট শিশু, 3 মাসের শিশু, তোমার পা, তার পা দিয়ে তুমি যখন তাকে গরু গাড়িটা আস্তে আস্তে তুমি ভর দিয়ে দিয়ে একদম যে দুলনায় কৃষ্ণ শুয়ে আছে তাকে ভর দেওয়ার চেষ্টা করবে, যখন কৃষ্ণের পায়ের কাছে তোমার এই গরু গাড়িটা উচ্চা থেকে একদম বড় ভার দিয়ে মেরার চেষ্টা করবে, কৃষ্ণ কান্না করতে করতে হাতটা নাড়াতে নাড়াতে পাটা নাড়াতে নাড়াতে একটু তোমার গায়ে লাগিয়ে দিবে গরু গাড়ির উপরে, তখন তুমি একদম আকাশে উঠে যাবে, বিরাট শব্দ হবে, তখন এই যে কৃষ্ণের আঘাতে তুমি মুক্ত হয়ে যাবে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো এইভাবে লোমস মুনি তাকে বললেন। তো সেই উৎকচ হিরণ্যাক্ষের পুত্র, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর ভাই ছিল সত্যযুগে, তো সে এরকম অভিশাপ হয়ে শরীরহীন হয়েছিল, তাই তাকে শকটাসুর বলা হচ্ছে। শকটকে আশ্রয় করে আসুরিক প্রবৃত্তি, ভগবানকে বধ করার চেষ্টা। আমরা যদি কাউকে বধ করতে চেষ্টা করি, ওটা অসুরিক গুণ, অসুরের স্বভাব, কাউকে যারা হত্যা করি, বধ করি, এটা আসুরিক স্বভাব, ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তি। তো এই গরু গাড়িকে আশ্রয়, গরু গাড়িতে অনেক বোঝা ছিল ভার, তাই কি করছিল, বধ করতে চাইছিল। তো এটা একটা অনর্থ, ভগবান তাকে বধ করলেন। আমাদের জীবনে, ভক্ত জীবনে একটা অনর্থ কি, যেমন অজামিলের কথা বললাম, পূর্ব জীবনের বিভিন্ন খারাপ জিনিস তার মধ্যে ভার স্বরূপ তাকে কৃষ্ণকে ভুলিয়ে দেয়, তাই পূর্ব জীবনের কিছু তার খারাপ জিনিস ভার রূপে, যেমন শকট গাড়িতে ভার ছিল, তাই সে অসুর ভার দিয়ে কৃষ্ণকে বধ করতে চাইছিল, ঠিক সেরকম আমাদের পূর্বে পূর্বের অসৎ কর্মের প্রভাব একটা ভার আমাদের জীবনে, তো সেটা আমাদের সদ্য সদ্য যে আমরা কৃষ্ণ ভক্তি করতে যাই সেটা করতে যায় না, বাধা দেয় আমাদেরকে, সেই সব জিনিস আবার ভার রূপক আমাদেরকে কী করে না, বধ করতে চেষ্টা করে, কৃষ্ণ নাম করতে দেয় না। কিন্তু যদি আমরা সাধু সঙ্গে থাকি তাহলে কি হবে, না এই ভার, পূর্বের সমস্ত খারাপ জিনিস এটা চলে যাবে, সেজন্য কৃষ্ণ সেখানে বধ করে এই ভারটাকে আমাদের লাঘব করলেন, এই অনর্থটাকে। যেমন প্রভুপাদ, একটা ইংরাজিতে গল্প আছে, প্রভুপাদ বলেছিলেন একবার এক চোর, সে কি করেছে না, অনেক তীর্থযাত্রী ভক্ত তারা বৃন্দাবনে যাচ্ছিল, তখন এই চোরটা একদিন ভাবছে যে সারা জীবন চুরি করলাম, তো একদিন সে ভাবছে যে এই চুরি করা কি আমি আর ছাড়বো না, তখন সে দেখছে অনেক সাধুরা যাচ্ছে, তখন তার মনে হলো এই সাধুদের সাথে একদিন একটু ভালো কাজ কিছু করা যাক, বহুদিন তো চুরি করলাম, তার মনে এরকম একটু সাধুদের দেখেই উদয় হয়েছে। তখন ও সাধুদের কাছে গিয়ে বলছে, হে সাধুজন, আমি কি আপনাদের সঙ্গে আপনাদের সাথে তীর্থযাত্রা করতে পারি? আপনাদের অনুমোদন প্রার্থনা করছি। তখন সাধুরা সবাইয়ের প্রতি দয়ালু, হ্যাঁ আমাদের সঙ্গে আপনি আসতে পারেন, অসুবিধা নেই। তো প্রথম রাত্রিতে সেদিন হেঁটে হেঁটে গিয়ে পৌঁছেছে একটা জায়গায়, ধর্মশালা। তো সেখানে সাধুরা বিশ্রাম করছে রাত্রে, এই চোরও গিয়েছে, ও বিশ্রাম করছে। কিন্তু এই চোর তার বিশ্রাম করছে না, ওর তার ঘুম হচ্ছে না, কেন? ও তো চুরি করে সারা রাত্রি। ও কি করছে, দেখছে যে সাধুরা সব শুয়ে গেছে, ওর আর ঘুমাতে পারছে না, পাঁচটা নাড়াতে নাড়াতে ও জেগে গেছে। তখন কি করবে, না এক সাধুর ব্যাগ আর একটা সাধুর মাথায়, আর এক সাধুর ব্যাগ আর একটা সাধুর মাথার কাছে, সব উল্টো পাল্টা প্রত্যেকের ব্যাগ করে দিয়েছে। আর সাধুরা যখন ভুরে উঠছে, এ আমার ব্যাগ কোথায় গেল, ও যে আমার ব্যাগ কোথায় গেল, নিজের ব্যাগ নেই। এসব ভক্তরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তখন ওই চোর বলছে, সাধুগণ, আমি সেই ব্যক্তি, আসলে আমি একটা চোর ছিলাম, কিন্তু আমি চুরি করা অভ্যাস, সারা রাত্রি জেগে থাকি। তো আজকে আমি ভাবছিলাম যে কি করে থাকবো, তো সেই জন্য এই আপনাদের ব্যাগগুলি এদিক সেদিক করেছি, আপনাদের সঙ্গ প্রভাবে আমি আর চুরি করিনি, কিন্তু এইটুকু শুধু করেছি, আমাকে ক্ষমা করবেন এই অন্যায় কাজ করার জন্য। তো এইভাবে সাধু সঙ্গের প্রভাবে তার এই যে প্রাক্তন যে ভার, চুরি করার যে ভারটা, একদিনেই দেখুন কতটা লাঘব হয়ে গেছে। তো সেজন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম, ভক্ত সঙ্গে ধাম পরিবেশ দর্শন, মানে পরিক্রমা, মানে যে আমাদের জন্ম মৃত্যু যে চক্র, সেটা থেকে মুক্ত হওয়া, যেখানে ভগবানকে কেন্দ্রতে রেখে পরিক্রমা হয়। তাই এই সাধুদেরকে কেন্দ্র করে বৃন্দাবনে যাচ্ছে, ভগবানের নামকে কেন্দ্র রেখেছে সাধুদের মাধ্যমে। তো সেইখানে সেই চুরের যে বদভ্যাস, চুরি করা কিন্তু এতটুকু করেছে, কিন্তু সে চুরি করেনি। তো এভাবে প্রভুপাদ বলেছেন যে আমরাও সাধু সঙ্গের প্রভাবে একদিন আমাদের এই খারাপ জিনিসগুলি, যে ভার আমাদের কৃষ্ণ ভক্তি করতে দেয় না, সেটা আস্তে আস্তে সেটাও চলে যাবে। এই জন্যই আমরা নাম হট্ট সংঘ সাথে যুক্ত হই। প্রত্যেক ভক্তর উচিত, প্রভুপাদ মানে গুরু মহারাজ বলেছেন, শ্রী জয়প্রদা স্বামী গুরু মহারাজ, যে প্রত্যেক ভক্ত তারা যেন নাম হট্ট সংঘের সাথে যুক্ত হয়ে এই কৃষ্ণ ভক্তি শিক্ষা অনুশীলন করে, কেন সেখানে সাধু সঙ্গে তার খারাপ অভ্যাসগুলি থেকে সে মুক্ত হবে। কিছু কিছু হয়তো থেকে যাচ্ছে, সেটা নিয়ে বিচলিত হবেন না, কিন্তু আপনি যদি সাধু সঙ্গে থাকেন, ওই লোকটা এরকম উল্টোপাল্টা করেছে, চলে যায়নি, ওখানে থেকে গেছে, ঠিক সেই রকম আমরা কিছু খারাপ বদ্ধভ্যাস কিছু এসে যাচ্ছে, পুরানো জিনিস অনাদিকাল থেকে, একটু সাধু সঙ্গে করে কি আমি পরিপূর্ণ হইনি, এখন অভ্যাস করছি, তাই কিছু কিছু খারাপ অভ্যাস বেরিয়ে পড়লেও তবুও সাধু সঙ্গ ছাড়বেন না, শতবাধা গঞ্জনা লাঞ্ছনা এলেও ধরে থাকবেন, না আমার সঙ্গে যাবেন, এই ভক্ত সেই ভক্ত করে, না না ও এলে আমি ওখানে যাব না, তাহলে আপনি বঞ্চিত হয়ে যাবেন, আবার পুনর্মুসিক ভব হয়ে যাবেন। তো সেজন্য আমার ভিক্ষা আপনাদের চরণ ধরে যে এরকম করবেন না, হ্যাঁ, যাতে গুরু মহারাজ চাইছেন এই জীবনে যাতে ভক্তরা ভগবধামে যায়। তো সেটি কিভাবে যাবে, না সাধু সঙ্গে থাকবে, বাধা বিপত্তি এলেও ছাড়বে না, সেখানে গিয়ে পরিবেশন করবে, সেখানে গিয়ে রান্না করবে, বাসন ধুবে, সেখানে গিয়ে কীর্তন গাইবে, নৃত্য করবে, ভক্তদের সাথে আদান প্রদান করবে, পরস্পর মধ্যে হাসি আলাদা মানে মেলামেশা করবে, প্রশ্ন উত্তর করবে, ভগবানকে কেন্দ্র করে, তাহলে এই মনুষ্য জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে এবং ভগবদ্ধামে আমরা ফিরে যেতে পারব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আপনারা দেখেন বিবাহ অনুষ্ঠানে আপনারা কি করেন, কি দেয়, কি বলে, হ্যাঁ গিফট দেন, হ্যাঁ কাউকে দেন, বরকে কন্যাকে গিয়ে না কি বলে এরকম দেয়, তো এইগুলা দেন, একটা শাড়ি দিবেন, শাড়িটা দুদিন পরে কয়েকদিন পরে হয়তো পচে যাবে, ছিঁড়ে যাবে, ওইটা আপনাকে আর মনে করতে পারবে না, কিন্তু গীতাটা যদি আপনার বাড়িতে থাকে, ও অমুক বন্ধু এই গীতাটা দিয়ে গেছিল, তখন আপনার কথাটা স্মরণ হবে। তাই গীতা দান, নিজে করুন অন্যকে, আর নিজেও রাখুন বাড়িতে, যদি গীতা থাকেও আপনারা চেষ্টা করুন আর একটা গীতা নিয়ে আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য দান করুন। গীতা দান সব থেকে বড় দান, ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের প্রসাদ, এটি হচ্ছে সর্বোচ্চ দান, যার দ্বারা বদ্ধজীবের সমস্ত মহিলা অভদ্র সব নষ্ট হয়ে যাবে এবং ভগবত প্রেম জীবনে লাভ হবে, নিত্য আনন্দ লাভ করতে পারবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আলোচ্য বিষয়ের মধ্যে। তো সবাইকে ধন্যবাদ, করিমপুর অধিবাসী ভক্তদের এই সুন্দর আয়োজন করার জন্য, যারা আয়োজন করেছেন, সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ।
এক মিনিট,
আর সবাইকে মায়াপুরে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।